আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা প্রথমত অনুষ্ঠানের শুরুতেই দরুদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আম্বিয়াই কিরাম আলাইহিমুসসালাম নিয়ে আপনাদের সামনে আরো একবার হাজির হওয়ার সৌভাগ্য হয়েছে। আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন নবী রাসূলগণ আলাইহিমুসসালাম ইনাদের জীবনী নিয়ে আলোচনা করার আমাদের সৌভাগ্য নসিব হয়ে থাকে। ইনাদের জীবনের বিভিন্ন ঘটনাগুলি শুনে থাকে এবং এই ঘটনাগুলো থেকে অনেক কিছু আমাদের শিক্ষণীয় বিষয় থাকে। আলহামদুলিল্লাহ আমরা গত কয়েকটি অনুষ্ঠানের মধ্যে হযরত দাউদ আলাইহিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম ইনার জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা এক একটি অনুষ্ঠানের মধ্যে এক একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা হযরত দাউদ আলাইহিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম ইনার ইন্তেকাল সম্পর্কিত নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। হযরত দাউদ আলাইহিনা ওয়া আলাইহি সালাম ইনার ইন্তেকাল সম্পর্কিত আলোচনা করার আগে আসুন আমরা দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী দামত বরকাতুহুমুল আলিয়া, তিনি বিভিন্ন রিসালার মধ্যে আপনি দেখবেন কোন রিসালা যদি আপনি আমির আহলে সুন্নাতের খুলেন, ওই রিসালার উপরে প্রত্যেকটি রিসালার প্রতিটি পৃষ্ঠায় দরুদ শরীফের ফজিলত লিখিত থাকে। সেরকম একটি দরুদ শরীফের ফজিলত রয়েছে যে প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আরশের ছায়া ছাড়া অন্য কোন ছায়া থাকবে না, আর তিন ধরনের লোক ওই আরশের ছায়ার মধ্যে স্থান পাবে। তার মধ্যে একজন রয়েছে যেই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন আরশের ছায়া তার নসিব হবে। দর্শক শ্রোতা, ওই ব্যক্তি কতই না সৌভাগ্যবান যে দুনিয়াতে থাকা অবস্থায় তারে জবান দিয়ে অযথা কথাবার্তা না বলে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। আমির আহলে সুন্নাত দামত বরকাতুহুমুল আলিয়া তিনি বলেন, আমাদেরও হয়তো সেই প্রশ্নটা আসতে পারে যে অধিক হারে দরুদ শরীফ পাঠ করা বলতে কতটুকু দরুদ শরীফ পাঠ করলে আমি অধিক হারে দরুদ শরীফ পাঠ করার মধ্যে গণ্য হব। তো আমির আহলে সুন্নাত বলেন যে ব্যক্তি প্রতিদিন কমপক্ষে 313 বার দরুদ শরীফ পাঠ করবে তাহলে ওই ব্যক্তি অধিক হারে দরুদ শরীফ পাঠকারী ব্যক্তিদের মধ্যে গণ্য হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন কমপক্ষে 313 বার দরুদ শরীফ পাঠ করার সে সৌভাগ্য দান করুক। এবং আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত এই 313 বার দরুদ শরীফ পাঠ করার উৎসাহ দিতে গিয়ে আমাদেরকে একটি নেককার হওয়ার উপায় সম্পর্কে রিসালা মাদানী ইনামত রিসালা দিয়েছেন। ওই মাদানী ইনামত রিসালার মধ্যেও একটি প্রশ্ন রয়েছে, আপনি কি আজকে কমপক্ষে 313 বার দরুদ শরীফ পাঠ করে নিয়েছেন? তো আমি আপনি যখন এই মাদানী ইনামত রিসালা করব, এটার উপর আমল করব, ইনশাআল্লাহ আমার আপনার মধ্যে দরুদ শরীফ পাঠ করার এবং বিভিন্ন ন্যাক আমল করার এবং গুনাহের প্রতি ঘৃণা ইনশাআল্লাহ সৃষ্টি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার বেশি থেকে বেশি ইবাদত করার ন্যাক আমল করার সে সৌভাগ্য দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ হযরত দাউদ আলাইহিনা ওয়া আলিহি সালাতু ওয়াসালাম তিনি কত বছর বেঁচে ছিলেন সে সম্পর্কে বলা হচ্ছে। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আদম আলাইহিনা ওয়া আলিহি সালাতু ওয়াসালামকে আল্লাহ তাআলা 1000 বছর হায়া দিয়েছিলেন। তার মধ্যে তিনি তার সন্তান অর্থাৎ আদম সন্তান আমরা রয়েছে, তো আদম সন্তানের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসালামও রয়েছেন। তো হযরত দাউদ আলাইহিনা ওয়া আলিহিস সালাতু ওয়াসালামকে দয়া পরবেশ হয়ে 40 বছর দান করে দিয়েছিলেন, ফলে দাউদ আলাইহিস সালাতু ওয়াসালামের বয়স হয়েছিল মোট 100 বছর। এবং বলা হচ্ছে 960 বছর যখন হযরত দাউদ আলাইহিনা ওয়া আলিহিস সালাতু ওয়াসালামের পূর্ণ হয়েছিল ঠিক তখনই আজরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম আদম আলাইহিস সালাতু ওয়াসালামের দরবারে উপস্থিত হলেন এবং বললেন যে আপনি অগ্রিম কেন আসছেন আমার কাছে? আদম আলাইহিস সালাতু ওয়াসালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াসালামকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন আমাকে, আমার তো 1000 বছর হওয়ার পরেও ইন্তেকাল হওয়ার কথা ছিল এই ধরনের একটি, তো আপনি কেন 40 বছর আগে চলে আসলেন? তো ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার উত্তরে বললেন যে আপনি তো আপনার সন্তান হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে 40 বছর দান করে দিয়েছিলেন, তাই আমি 40 বছর আগে আপনার কাছে চলে এসেছিলাম। ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যে এরকম 40 বছর দিয়ে দেওয়া ওই বিষয়টা ভুলে গিয়েছিলেন। আল্লাহ তাআলা দয়া করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে 1000 বছর হায়াত দিয়েছিলেন এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে পুরো 100 বছর হায়াত দান করেছিলেন। ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার মুসনাদে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন লোক ছিল। তিনি যখন গড় থেকে কোথাও বাইরে যেতেন তখন তার যে মহল ছিল, তিনি যেই মহলের মধ্যে থাকত, ওই মহলের সব দরজা বন্ধ করে দিতেন। তিনি গড়ে ফিরে না আসা পর্যন্ত ওই মহলের মধ্যে কেউ প্রবেশ করতে পারত না। একদা তিনি আলে নবিয়ানা ওয়ালি সালাতু ওয়াসালাম গড় থেকে বাইরে গেলেন, দরজায় তালা লাগানো ছিল। হঠাৎ করে তার স্ত্রী দেখলেন যে ওই ঘরের মধ্যে একজন লোক দণ্ডায়মান, অর্থাৎ যে ঘরের মধ্যে চারিদিকে দরজা বন্ধ থাকে কিন্তু এ বন্ধ থাকা অবস্থায়ও ওই ঘরের ভিতরে একজন লোক দণ্ডায়মান রয়েছে। স্ত্রী বললেন, ঘরে কে? এই ব্যক্তি ঘরে কিভাবে প্রবেশ করলো? দরজা তো বন্ধ রয়েছে। তখন খোদার শপথ করে, অর্থাৎ বলা হচ্ছিল এইভাবেই যে খোদার শপথ, আমরা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে লজ্জিত হব, কারণ দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম এটা নির্দেশ ছিল যে আমার ঘরের মধ্যে দরজা বন্ধ থাকা অবস্থা যেন দরজা খুলে কেউ যেন প্রবেশ না করে। তাই তার স্ত্রী বলছেন যে খোদার শপথ, আমরা দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের ইনার কাছে লজ্জিত হব, আপনি কিভাবে এই ঘরের মধ্যে প্রবেশ করলেন? ইত্যবসরে হযরত দাউদ আলাইহিস নবিনা ওয়ালিহিস সালাতু ওয়াসসালাম আসলেন এবং দেখলেন যে এক ব্যক্তি তার ঘরের মধ্যে দণ্ডায়মান রয়েছে। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কে? উত্তর দিল, আমি সেই যেই বাদশাহগণকে ভয় করে না এবং যাকে কোনো আড়ালে বাধা দিতে পারে না। তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আল্লাহর কসম, তুমি তো মালাকুল মউত তথা আজরাইল আলা নবিনা ওয়ালিহিস সালাতু ওয়াসসালাম, তোমাকে স্বাগতম। তিনি সেখানেই দাঁড়িয়ে গেলেন আর তার রূহ বের করে নেওয়া হলো। কেউ কেউ বলেন তিনি মেহরাব থেকে, অর্থাৎ এখানে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে উদ্দেশ্য করা হয়েছে, দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম মেহরাব থেকে নামার সময় মালাকুল মওত এসে হাজির হলো। তিনি মালাকুল মওতকে বললেন, আমাকে একটু ইবাদত করার সুযোগ দাও। মালাকুল মওত বলল, আপনার হায়াত শেষ। তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম তখনই সিজদার মধ্যে পড়ে গেলেন, ওই সিঁড়ির ধাপের মধ্যে। সেই সিজদা অবস্থায় তার আত্মা বের করে নিল। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলে এই কয়েকটি যে আমি কথা আপনাদের সামনে তুলে ধরলাম, এখান থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার বিষয় রয়েছে। যেমন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মালাকুল মওতকে চিনে ফেললেন, যেটা প্রথমে ঘটনাটা যেটা বর্ণিত হয়েছে যে তার ঘরের মধ্যে তো দরজা বন্ধ ছিল কিন্তু ওই ঘরের মধ্যে কেউ তো প্রবেশ করতে পারতো না, কিন্তু দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে যখন দেখলেন যে তালা বন্ধ অবস্থার পরেও সে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার ঘরের মধ্যে প্রবেশ করে নিয়েছে, তখন তিনি বুঝতে পারলেন যে এই ব্যক্তি হচ্ছেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো আসলেই ওই সময় দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম একটি কথা বলেছিলেন যে তোমাকে স্বাগতম, অর্থাৎ মৃত্যুকে স্বাগতম হিসেবে, অর্থাৎ মৃত্যুকে তারা বরণ করে নেওয়া, এটা হচ্ছে আল্লাহ তাআলার নবীদের, আল্লাহ তাআলার নেককার বান্দার একটা আলামত বলা যায়। কারণ মুমিন বান্দার জন্য মৃত্যু এটা একটা উপহার স্বরূপ। কিন্তু আজকে কি আমরা এমন কিছু মানুষ কি রয়েছি যারা এই মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করি? আজকে হয়তো বা আমরা কয়জন এমন রয়েছি এই মৃত্যুকে আমরা স্বাগতম জানিয়ে, এই মৃত্যুকে আমরা একেবারে শুভেচ্ছা জানিয়ে এই মৃত্যুর জন্য আমরা অপেক্ষা করছি? হয়তোবা দেখা যাবে যে আমরা এই মৃত্যুকে ভুলেই বসে রয়েছি। আমরা কিতাবের মধ্যে এটা রয়েছে যে মুমিন ব্যক্তির জন্য তো মৃত্যু এটা তার জন্য খুশির জন্য, খুশির মতো বলা হয়েছে, কিন্তু যে ব্যক্তি গুনাহগার, যে ব্যক্তি তার এই দুনিয়ার মধ্যে তার হায়াতটা গুনাহের মধ্যে কাটায়, তার জন্য এই মৃত্যু খুশির জন্য নয়, বরঞ্চ তার জন্য দুঃখের কারণ হবে। আপনি দেখবেন কিতাবের মধ্যে এটা রয়েছে, যখন মুসলমান মুমিন ব্যক্তি সে ইন্তেকাল করে, তখন সে, আমরা হয়তোবা সে তার আওয়াজগুলো শুনি না, সে তখন বলে যে আমাকে তাড়াতাড়ি কবরের মধ্যে নিয়ে যাও, কারণ আমার কবরের জন্য, আমার কবরের মধ্যে আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম অপেক্ষা করছেন। কারণ মুমিন ব্যক্তি সেই এটা বলে যে আমাকে তাড়াতাড়ি তাদের কবরে নিয়ে যাও। আর যে ব্যক্তি গুনাহগার, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে তার হায়াতটুকু, তার যৌবন, তার প্রতিটি সময় গুনাহে অতিবাহিত করেছে, সেই ব্যক্তি বলে আমাকে আমার ধন সম্পদ ছেড়ে, আমার সন্তান সন্ততি ছেড়ে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি এই দুনিয়ার মধ্যে কত কষ্ট করে এই ধন সম্পদ গুলা ইনকাম করেছি, আমার সন্তান সন্ততি রয়েছে, তাদেরকে ছেড়ে আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? সে তখন চিৎকার করে তার পরিবারের উদ্দেশ্যে। কিন্তু আজকে বলতে গেলে আমরা সে মৃত্যুকে ভুলেই বসেছি। কারণ যে ব্যক্তি জানে সে মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে তার যে পরীক্ষা রয়েছে, তার দুনিয়া সে যত কাজ কর্ম করুক, প্রতিটার উত্তর তার মৃত্যুর পর অবশ্যই দিতে হবে। আর সে মৃত্যুর ভয় যে আজকে আমাদের থাকতো, তাহলে কখনো আমরা এই গুনাহের দিকে আমাদের হাত পা চোখ, আমরা নামাজ কখনো কাজা করতাম না। কিন্তু আজকে আমরা মৃত্যুকে ভুলে বসে, যেমন কিতাবের মধ্যে রয়েছে একটা সম্প্রদায় ছিল, যে সম্প্রদায় তাদের মধ্যে দুনিয়ার কোনো লোভ, দুনিয়ার কোনো একেবারে বলতে গেলে দুনিয়া ধন সম্পদ বলেন, টাকা পয়সা বলেন, স্বর্ণ মুদ্রা বলেন, এগুলোর প্রতি একেবারে লোভ ছিলই না। তো তাদের একটা আমল ছিল যা বলতে গেলে আমাদের জন্য অনেক বড় শিক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে তারা তাদের কবরগুলো খনন করে রেখেছিল। তো তাদের কাছে জিজ্ঞাসা করা হলো আপনাদের এগুলো খনন করার কারণ কি? তখন তারা বলল আমরা আমাদের এই কবরের দিকে আসি এবং শিক্ষা নেই, এবং আমাদের অন্তরের মধ্যে যখন দুনিয়ার কোনো লোভ চলে আসে, দুনিয়ার কোনো সম্পদের লোভ চলে আসে, তখন আমরা এই কবরের পাশে চলে আসি এবং নিজের অন্তরকে, নিজের নফসকে বলি তুমি আজকে দুনিয়ার লোভে আমল করা, ভালো কাজ করা ছেড়ে দিয়েছ, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছ। কিন্তু কাল এই হয়তো যার কোনো মালাকুল মত আসার কোনো নির্দিষ্ট সময় নেই, যে কোনো সময় এসে আমার রূহ বের করে এই কবরের মধ্যে আমি চলে যাব। তারা ওই কবরের পাশে এসে তাদের দুনিয়ার লোভগুলা ত্যাগ দিয়ে দিত। আজকে আমরা সেই কবরকে কয়জনে স্মরণ করি? আজকে আমরা সেই কবর, অন্য বিভিন্ন মানুষ আমাদের ইন্তেকাল করে, আত্মীয় স্বজন ইন্তেকাল করে, তাদেরকে কবরকে আমরা দিয়ে রাখি, কবরে দিয়ে আসি, কিন্তু সেই কবর থেকে আমি কতটুকু শিক্ষা হাসিল গ্রহণ করি? যে আজকে আমি দুনিয়া নিয়ে কত ব্যস্ত রয়েছি, কাল না হয়তো আজই আমার থেকে এই কবরে যেতেই হবে। তাই আমাদের মৃত্যুকে স্মরণ করা উচিত। যেমন ইজ্ঞানেশ্বর হাজি ইমরান আত্তারি, তিনি একটি বয়ানের মধ্যে বলেন যে আমাদের প্রত্যেকটি বৈঠকে, প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি বৈঠকে যেন আমাদের মৃত্যুর স্মরণ অবশ্যই থাকে। কিন্তু আজকে সেই মৃত্যুর স্মরণ আমরা কয়জন করি? আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু স্মরণ করার প্রতিটি মুহূর্তে সে সৌভাগ্য দান করুক। আমি গুনাহে কাজ করতে যাচ্ছি, কিন্তু যখনই আমার মৃত্যু স্মরণ চলে আসবে, তখনই আমি গুনাহ থেকে পিছে হটে আসব। কারণ হয়তো আমি যে গুনাহের কাজ করছি, এটার হিসাব, এটার শাস্তি আমার থেকে কবরের মধ্যে পেতেই হবে। যেমন হযরত দাউদ আলাইহিসসালাম অপর যেটা বর্ণনার মধ্যে রয়েছে, তিনি বলছিলেন যে আমাকে একটু ইবাদত করার জন্য সময় দাও, কিন্তু মালাকুল মত বলেছিল না, আপনার হায়াত শেষ হয়ে গিয়েছে। আজকে আমি চিন্তা করছি যে আমি একটু বুড়ো হয়ে গেলে, একটু আমার কিছু বয়স চলে যাক, তারপর আমি ইবাদত করব, কিন্তু সে সময় মালাকুল মত আমাদের দিবে না। এবং আরেকটি বিষয় এখানে, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি যে সিজদা করা অবস্থা, তিনি যখন মালাকুল মত তার সামনে হাজির, তখন তিনি ওই স্থানের মধ্যে সিজদার মধ্যে পড়ে গেলেন, কারণ তার মতটা যেন সিজদা অবস্থায় হয়। আজকে আমরা কি এরকম আশা করি যে আমার মতটা যেন সিজদা অবস্থা হয়, আমার মতটা যেন মসজিদের মধ্যে হয়, আমার মতটা যেন মদিনা মুনাওয়ারার মধ্যে হয়? আজকে এই ধরনের আশা আমরা কয়জনে করি? যদি আমরা এই ধরনের আশা করতাম, তাহলে কখন আমি গুনাহের কাজের মধ্যে দিনরাত লিপ্ত থাকতাম না। কারণ আমার যদি এই আশা থাকে যে আমার মৃত্যুটা যেন ভালো কাজের মধ্যে হয়, কারণ কিতাবের মধ্যে রয়েছে যে ব্যক্তি যেই অবস্থায় মৃত্যুবরণ করবে, কাল কিয়ামতের হাশরের দিন তাকে সেই অবস্থায় ওঠানো হবে। আজকে আমার মনে হয় যদি এটা থাকে যে আমার মৃত্যু যেন ভালো কাজের মধ্যে হয়, তাহলে আমি সর্ব অবস্থায় ভালো কাজই করতাম, ন্যাক আমলই করতাম, কখনো গুনাহের কাজে যেতাম না। কারণ যদি আমি কোনো গুনাহের কাজে যেতাম, তাহলে হয়তো এমনই হতে পারে সে গুনাহের কাজ করা অবস্থায় আমার মৃত্যু চলে আসলে, তাহলে কাল কেয়ামতের দিন আমার সেই গুনাহ করা অবস্থায় আমাকে হাশরের দিন উঠানো হবে। তাই আমাদের উচিত গুনাহ থেকে ফিরে আসা এবং ন্যাক আমলে নিজের জীবনকে অতিবাহিত করা। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং দর্শক শ্রোতা, ওয়াহাব ইবনে মুনাব্বেহ রহমতুল্লাহ তাআলা আলাইহি রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তার জানাজায়, অর্থাৎ দাউদ আলাইহিস সালাম তো ইন্তেকাল করলেন, তো তার জানাজায় সাধারণ মানুষ ছাড়া কেবল 40,000 রাহেব তথা বিশেষ আলেম উপস্থিত হয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং তারা আলেমানা টুপি পরিহিত ছিলেন। ওই দিন প্রচন্ড গরমের কারণে অসংখ্য মানুষ কষ্ট পাচ্ছিল। লোকেরা হযরত সুলাইমান আল নবীন আলাইহিস সালাতু ওয়াসালাম অর্থাৎ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসালামের সন্তান হযরত সুলাইমান আল নবীন আলাইহিস সালাতু ওয়াসালামকে গরমের অতিষ্ঠ থেকে মুক্তি লাভের জন্য কোন ব্যবস্থা করার তার কাছে অনুরোধ করল। তখন তিনি হযরত সুলাইমান আল নবীন আলাইহিস সালাতু ওয়াসালাম বাইরে এসে পক্ষী কুলকে ডেকে আদেশ দিলেন যে মানুষের উপর তোমাদের স্বীয় যে ডানা রয়েছে এই ডানাগুলা দিয়ে তোমরা মানুষদেরকে ছায়া দান করো। তখন তার কথার আদেশ অনুযায়ী সকল পাখি সকল পক্ষীকুল এসে সকল মানুষকে অর্থাৎ এত হাজারো হাজারো লাখো মানুষকে তারা এসে ছায়া দান করলো। কিন্তু সে পাখিগুলা ওই সকল মানুষকে গেরাওয়া করে ছায়া দান করেছিল, যার কারণে ওই সময় সকল মানুষ আবার সুলাইমান আল নবীন আলাইহিস সালামের উপর তার কাছে অনুরোধ করলেন যে হুজুর, এই সকল পাখি এমনভাবে আমাদেরকে ছায়া দান করেছে আমরা নিঃশ্বাসও ফেলতে পারছি না, আপনি অন্য একটা উপায় বের করে দিন। তখন আবারও হযরত সুলাইমান আল নবীন আলাইহিস সালাম ওই পক্ষীকুলকে আদেশ দিলেন যে সকল মানুষকে তোমরা গেরাও না করে বরঞ্চ তোমরা সূর্যকে এমনভাবে গেরাও করো যেন সকল মানুষের উপর ছায়া চলে আসে। তখন সুলাইমান আল নবীন আলাইহিস সালাম ইনার অর্ডারে ইনার অনুরোধে সকল পক্ষীকুল তা সকল মানুষকে ছায়া দান করলো এবং তারা তাদের মন মোতাবেক তারা আলহামদুলিল্লাহ হযরত দাউদ আল নবীন আলাইহিস সালাতু ওয়াসালাম ইনার জানাজার নামাজ দাফন কাফন এগুলো শেষ করলেন। হযরত দাউদ আল নবীন আলাইহিস সালাতু ওয়াসালামের মৃত্যু সম্পর্কে অন্য একটি ঘটনা রয়েছে যেটা বর্ণনা করছি আপনাদের সামনে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসালামের জীবনে শেষ লোক নেই হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসালাম তার নিকট একটি তালাবদ্ধ সিন্ধুক নিয়ে এসে বললেন, হে নবী, আপনার সকল পুত্রকে ডেকে জনে জনে জিজ্ঞাসা করুন এই সিন্ধুকটির মধ্যে কি আছে, যে বলতে পারবে আপনি তাকে আপনার পরবর্তী বাদশাহ নিযুক্ত করবেন আর আল্লাহ তাকে নবুয়ত দান করবেন। সুবহানাল্লাহ। হযরত দাউদ আল নবীন আলাইহিস সালাতু ওয়াসালাম হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসালামের কথা মোতাবেক তার 15 জন সন্তানকে তার দরবারে ডাকলেন। এগুলা মৃত্যুর আগের ঘটনা যেটি আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। তো ডাকার পরে বললেন, বনি ইসরায়েলের অনেক জনসাধারণ ওই জায়গার মধ্যে উপস্থিত ছিল। এরপর তিনি তার প্রত্যেক পুত্রকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলেন, অর্থাৎ একজন পুত্রকে তিনি ডাকছেন যে সিন্ধুকের মধ্যে কি রয়েছে তোমরা বলো, কিন্তু এক একটি পুত্র বলার পরেও কেউ বলতে পারলো না। কিন্তু তার যে কনিষ্ঠ পুত্র ছিল সুলাইমান আল নবীন আলাইহিস সালাতু ওয়াসালাম ইনাকে তখনও প্রশ্ন করা হয়নি। এবার তিনি অগ্রসর হয়ে বললেন, পিতা, যদি দয়া করে আমাকে অনুমতি দিন তবে আল্লাহর রহমতে আমি বলতে পারব এর ভিতর কি রয়েছে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, হ্যাঁ, তোমাকে অনুমতি দিলাম, বলো দেখি এর মধ্যে কি রয়েছে। তখন হযরত সুলাইমান আল নবীন আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, এর মধ্যে একটি আংটি, একটি চাবুক এবং একখানা লিখিত কাগজ রয়েছে, এছাড়া অন্য কিছু এর মধ্যে নেই। তখন জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, বস্তু তিনটি অলৌকিক ও বৈশিষ্ট্যপূর্ণ, আংটিটি হচ্ছে বেহেস্তে নির্মিত বহু গুণ সম্পন্ন এবং এতে বিভিন্ন অলৌকিক ক্ষমতা বিদ্যমান রয়েছে। এই আংটির মধ্যে যে স্বচ্ছ পাথর দেখা যাচ্ছে তার মাধ্যমে এই আংটির অধিকারী দুনিয়ার সবকিছু অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সীমান্তের যে কোনো কিছু পরিষ্কারভাবে এই পাথরের আংটির মধ্যে দেখতে পাবে। এই আংটি যেই পরিধান করবে আল্লাহের সমগ্র সৃষ্টি তথা মানব দানব জিন পরি পশু পাখি কীট পতঙ্গ সমস্ত কিছুই ওই আংটি পরিধান ব্যক্তির তাবেদার হয়ে যাবে, কিছুই তার অবাধ্য হবে না। তারপর এই চাবুকটি হল দোজুগের তৈরি, এতেও বিভিন্ন প্রকার অলৌকিক গুণ বিদ্যমান, এর ক্ষমতা ও শক্তি কল্পনাতীত। এ চাবুকদারী শত্রু যত বড় শক্তিশালী হোক না কেন, চাবুকদারির সাথে বিরোধিতা করলে চাবুকটিকে আদেশ করা মাত্র সে আপনা আপনি গিয়ে উক্ত বিরোধী শক্তিকে এমন ভাবে গায়েল করবে যে জীবনে সে আর কোনোদিন শত্রুতা করবে না। তবে এ চাবুক কোনো অত্যাচারী ব্যতীত সৎ লোককে কখনো শাস্তি দেবে না। এরপর জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসালাম সিন্ধুকে রক্ষিত কাগজখানা নিয়ে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসালামকে বললেন, এই কাগজখানায় কি লিখিত আছে আশা করি আপনার পুত্র হযরত সুলাইমান আলনবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতে পারবেন, তার নিকট জিজ্ঞাসা করে দেখুন। তখন হযরত সুলাইমান আলনবী আলাইহিস সালাতু ওয়াসসালাম উক্ত কাগজখানা নিলেন এবং পাঠ করে বলতে লাগলেন, এতে পাঁচটি বিষয়ের নাম লেখা রয়েছে। বিষয়গুলো হলো ঈমান, আর দুই নাম্বার হচ্ছে প্রেম, তিন নাম্বার হচ্ছে বুদ্ধি, এবং চার নাম্বার হচ্ছে শালীনতাবোধ, এবং পাঁচ নাম্বার হচ্ছে শক্তি। হযরত দাউদ আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, এই বস্তুগুলো তো মানুষের ভিতরে ভিতরেই থাকে, তবে তুমি কি বলতে পারো বাবা এর কোনটির থাকার স্থান কোন স্থানের মধ্যে রয়েছে? অর্থাৎ এই পাঁচটি বিষয় যে বলা হলো, এই পাঁচটি বিষয় শরীরের কোন স্থানের মধ্যে রয়েছে? তখন হযরত সুলাইমান আলনবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আল্লাহর রহমতে আমি তা বলতে পারবো। ঈমান ও প্রেম, অর্থাৎ যেটাকে আমরা ভালোবাসা বলতে পারি, এই ভালোবাসা বস্তু দুটির স্থান অন্তরে রয়েছে, আর বুদ্ধির স্থান মাতার মগজের মধ্যে রয়েছে, লজ্জা বা শালীনতার এটার স্থান চোখের মধ্যে রয়েছে, আর শক্তির অবস্থান হাড়ের মধ্যে রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম শুনে বলে উঠলেন, ধন্যবাদ আপনাকে হে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনার উত্তর সম্পূর্ণ সঠিক হয়েছে। এরপর জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামের পরামর্শক্রমে হযরত দাউদ আলানবিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার প্রতিশ্রুতি অনুযায়ী হযরত সুলাইমান আলানবিনা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ওই আংটিটি তার আঙ্গুলে পরিয়ে দিলেন, চাবুককানা তার হাতে তুলে দিলেন, এবং বাদশাহী তাজ তার মাথায় পরিয়ে দিলেন, এবং তাকে নিজের সিংহাসনে উপবেশ করিয়ে নিজে পার্থিব ব্যাপারাদি থেকে সম্পর্ক ছেদ করে ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে গিয়েছিলেন। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা শ্রবণ করলাম হযরত দাউদ আলানবিনা আলাইহিস সালাতু ওয়াসসালামের মৃত্যুর আগে একটি ঘটনা এবং তার মৃত্যু সম্পর্কে আমরা শ্রবণ করলাম। যে তার মৃত্যুর আগে যে ঘটনাটি এখন আমরা শ্রবণ করলাম, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই কাগজটি, যে কাগজটি শুধুমাত্র সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামই পড়তে পেরেছিলেন, অন্য কেউ নয়। ওই কাগজের মধ্যে যে বিষয়গুলো বলা ছিল, আসলে এই বিষয়গুলো আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ। যেটা এক নম্বর ছিল ঈমান, আসলে আজকে আমরা এই ঈমানের ফিকির, এই ঈমানের চিন্তা ভাবনা, এই ঈমান আমার কি সঠিকভাবে রয়েছে, আমি কি এই ঈমান নিয়ে কবরে যেতে পারবো কিনা, ঈমানের ফিকির করা, ঈমানের মানে আমার ঈমান ঠিক রয়েছে কিনা, আমার ঈমান কি হারা হয়ে যাচ্ছে কিনা, এই ফিকিরটাই টেনশনটা আজকে আমরা কয়জনে করি। কিতাবের মধ্যে রয়েছে, যে ব্যক্তি ঈমানের ফিকির করে না, ঈমানের টেনশন করে না যে আমার ঈমান হেফাজত রয়েছে কি নাই, এই ফিকিরটা যার মনের মধ্যে নেই, কিতাবের মধ্যে রয়েছে ওই ব্যক্তির ঈমান হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা কি চাই আমাদের ঈমান হাতছাড়া হয়ে যাক? কেননা যে ব্যক্তি ঈমান হাতছাড়া হয়ে ইন্তেকাল করে, তাহলে সেই তো আবাদুল আবাদ জাহান্নামের মধ্যে থাকবে। আর আজকে আমরা এই ঈমানের চিন্তা কতটুকু করি? ঈমানের চিন্তা বলতে আমি আজকে সারা দিনের মধ্যে কতটুকু ন্যাক আমল করলাম, আজকে আমি সারা দিনের মধ্যে কতটুকু গুনাহের কাজ করলাম, কি আমার অমুক গুনাহের কাজের দ্বারা কি আমার ঈমান চলে যাচ্ছে, আমি কি এমন কোন বাক্য বলে ফেলেছি যেটা আমার ঈমান চলে যাচ্ছে? কেননা বান্দার গুনাহগুলা বান্দার ঈমানকে নষ্ট করে দেয়। যে বান্দা দিন দিন গুনাহ আর গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে, দেখা যায় আস্তে আস্তে সেই গুনাহগুলা এমন মাত্রার মধ্যে চলে যায় তার ঈমান পর্যন্ত ধ্বংস হয়ে যাওয়ার একটা রাস্তা হয়ে যায়। কিন্তু কিতাবের মধ্যে রয়েছে যে ব্যক্তি যে ফিকিরটা করে না, আমরা কেউ ফিকির করার মধ্যে রয়েছি, কিন্তু হয়তোবা দেখা যাবে আমরা ঈমানের যে একটা টেনশন করা এটা মধ্যে আমরা নেই, টেনশন করার মধ্যে রয়েছি আমার সম্পদ কিভাবে আমি হেফাজত করব, আমার সম্পদকে হেফাজত করার জন্য বিভিন্ন পলিসি ইউজ করি, আমার সম্পদকে হেফাজতের জন্য টাকাকে হেফাজত করার জন্য বিভিন্ন ব্যাংক ব্যালেন্সও ইউজ করি, কত কিছুই না হেফাজত আমি ইউজ করি যে আমার সম্পদটা যেন হেফাজতে থাকে, এটা যেন কোনো ক্ষতি না হয়। কিন্তু যে ঈমান আমার চলে গেলে, যে ঈমানের আমার ক্ষতি হয়ে গেলে, দুনিয়া ও আখিরাত দুটোটাই শেষ, দুটোটাই ধ্বংস হয়ে যাবে, আর সেই ঈমান এটাকে হেফাজত করার জন্য আমার টেনশন নাই বললেই চলে। এবং আরেকটি যেটা বিষয়, প্রেম ভালোবাসা, আজকে এই ভালোবাসাটা যেটা আমাদের উচিত কোরআনের প্রতি হওয়া, যে ভালোবাসাটা আমাদের উচিত হালাল তরিকায় হওয়া, যে ভালোবাসাটা আমাদের উচিত আমাদের নবীর প্রতি হওয়া, আউলিয়া কিরামদের প্রতি হওয়া, আল্লাহ তাআলার নেককার বান্দাদের প্রতি হওয়া, আজকে সেই আল্লাহ তাআলার নিয়ামত প্রেম ভালোবাসা, এটাকে কি আমরা আজকে ভালো কাজে ব্যবহার করছি নাকি বরঞ্চ শরীয়ত বিরোধী বিভিন্ন কাজের মধ্যে সেই আল্লাহ তাআলার নিয়ামত প্রেম ভালোবাসাকে আমরা ইউজ করছি? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার সে সুবাক্য দান করুক। এবং আরেকটি যেটা বিষয় তিন নম্বরে বলা হয়েছিল, বুদ্ধি, যে বুদ্ধিটা আজকে যে আমার ব্রেন রয়েছে আমরা, সেই বুদ্ধিটা কি আমরা দীন ইসলামের কাজে আল্লাহ তাআলার যেটা আমাদেরকে যে কাজের মধ্যে আমার জ্ঞান আমার বুদ্ধি ব্যবহার করার জন্য বলেছেন সেই কাজে ব্যবহার করছি, নাকি বরঞ্চ বিভিন্ন গুনাহের কাজকে কিভাবে বাড়ানো যায় সেই গুনাহের কাজের পলিসির মধ্যে আমার ব্রেনকে আমি ইউজ করছি? যারা আজকে বিভিন্ন গুনাহের কাজের মধ্যে বলেন, বিভিন্ন গান সিনেমা নাটকের মধ্যে বলেন, তার ব্রেন দিয়ে সে বিভিন্ন গুনাহের কাজগুলো মনিটর করছে, সে বিভিন্ন গুনাহের কাজগুলো সে পরিচালনা করছে, কিন্তু আজকের তার এই আল্লাহ তাআলার নিয়ামত ব্রেন সেই বুদ্ধিটা সে কোন কাজে ব্যবহার করছে? আপনি দেখবেন যেটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত মানুষ মানব জাতির জন্য, সেটা হচ্ছে তার যেটা বিবেক, তার ব্রেন, যেটা যেটা বলা হয় বুদ্ধি, যেটা অন্য কোন জাতি আপনি পশু পাখির কাছে যান এটা আপনি পাবেন না তাদের কাছে, কিন্তু আল্লাহ তাআলা মানব জাতির জন্য সেটা অনেক বড় নিয়ামত, তার যে বিবেক তার যে বুদ্ধি সেটা। কিন্তু আজকে সেই বুদ্ধিটা আমি আল্লাহ তাআলার এত বড় নিয়ামত হওয়ার পরেও সে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করছি, নাকি বরঞ্চ আমার এই বুদ্ধি বিভিন্ন গুনাহের কাজে খরচ হচ্ছে? যেমন আরেকটি এখানে নিয়ামতের কথা বলা হয়েছে, শালীনতা বোধ, যে সুলাইমান আলাইহিসসালাম এনার কাছে জিজ্ঞাসা করা হলো যে শালীনতা বোধ এটার স্থান কোথায়, এনার স্থান চোখের মধ্যে রয়েছে। আর আজকে সেই শালীনতা বোধের স্থান, সে চোখকে আমি কতটুকু হেফাজত করি? আজকে আমার এই চোখ এর মধ্যে কি শালীনতা বোধ রয়েছে, নাকি বরঞ্চ এই চোখ দিয়ে আমরা আল্লাহ না করুক কতই না গুনাহের কাজের মধ্যে লিপ্ত আজকে মানুষ? আল্লাহ তাআলা আমাদেরকে এই চোখের শালীনতা বোধ, এই চোখের হেফাজত করার আমাদেরকে সে সৌভাগ্য দান করুক, আমিন। এবং আরেকটি বিষয় শক্তিও ছিল, তো আল্লাহ তাআলা আমাদেরকে ও শক্তিটা যেন আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করার সে সৌভাগ্য দান করুক। আজকের অনুষ্ঠান আমরা এ পর্যায়ে শেষ করার সৌভাগ্য অর্জন করব। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানের মধ্যেও আপনারা বিভিন্ন আম্বিয়াই কেরাম, বিভিন্ন নবী রাসূলগণ, এনাদের জীবনী সম্পর্কে আলোচনার সৌভাগ্য হবে। আমরা চেষ্টা করব আগামী অনুষ্ঠানের মধ্যে হযরত দাউদ আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াসালাম এনার সন্তান, হযরত সুলাইমান আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াসালাম এনার জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করার সেই চেষ্টা মধ্যে লিপ্ত থাকবো ইনশাআল্লাহ। এবং আপনারা সবসময় দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের অনুষ্ঠানের মধ্যে যা কিছু শ্রবণ করলাম তার উপর নিজে আমল করে এবং অপর ইসলামের নিকট পৌঁছে দিয়ে নেকি হাসিল করার সে সৌভাগ্য দান করুক, আমিন। বিজাহি নবিল আমিন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।